এবার কিছু আনন্দ হলো জগন্নাথ মিশ্র শচী মাতা, কারণ বিশ্বরূপকে পেয়েছেন, আনন্দ হয়ে খুব করে গোবিন্দের পূজা করছেন। তারপরে কি হলো, 1400 শকশকে মাঘ মাসে জগন্নাথ মিশ্রের দেহে কৃষ্ণের প্রবেশে, 1406 সালে মাঘ মাসে জগন্নাথ মিশ্রের শরীর হয়ে শচী মাতার শরীরে এই প্রবেশ করলেন, কৃষ্ণের প্রবেশ, কৃষ্ণ প্রবেশ করল 1406 মাঘ মাস। আর 1407 ফাল্গুন মাস, কত মাস, 13 মাস পর, যখন 10 মাসে হওয়ার সন্তান হওয়ার কথা 13 মাস হচ্ছে না, তখন ভয় পেয়ে নীলাম্বর চক্রবর্তীর কাছে গিয়েছে, হচ্ছে কেন সন্তান হচ্ছে না, তখন কষ্টি গণনা করে বললেন এই মাসেই সন্তান হবে। মিশ্র কয়ে শচী স্থানে দেখিয়া নরিত, জ্যোতির্ময় দেহ কেউ লক্ষ্মী অধিষ্ঠিত, যাহা যা সর্বল করায় সম্মান, ঘরে পাঠাইয়া দেয় ধন বস্ত্র দান। শচী কহে মুই দেখি আকাশ উপরে, দিব্য মূর্তি লোক সব যেন স্তুতি করে। শচী মাতার গর্ভের সঙ্গ ভগবান অবস্থান করছেন, আর কে কোথা থেকে, কেউ চাল দিয়ে যাচ্ছে, কেউ ডাল দিয়ে যাচ্ছে, সবজি দিয়ে যাচ্ছে, কে দিয়ে যাচ্ছে, কে চলে যাচ্ছে, কেউ বুঝতে পারছে না। শচী মাতা আবার দেখছে উপরে কেউ যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে স্তব স্তুতি করছে, ব্রহ্মা করছে, ইন্দ্র করছে, শিব করছে, সব গর্ভকে স্তব করছে, যে গর্ভে স্বয়ং ভগবান। আর জগন্নাথ মিশ্র বলছে আমি স্বপ্ন দেখেছি। জ্যোতির্ময় মিশ্র কহে, জগন্নাথ মিশ্র কহে স্বপ্নে যে দেখিল, জ্যোতির্ময় ধাম হৃদয়ে প্রবেশিল। কিভাবে মহাপ্রভু আসলেন নিজেই বলছেন, যে আমি দেখছি এক জ্যোতির্ময় ধাম আকাশে ভ্রমণ করছে, হঠাৎ আমার শরীরে প্রবেশ করল। আমার হৃদয় হইতে গেলা তোমার হৃদয়ে, হেন বুঝি জন্মেবে কোন মহাশয়ে। আমার হৃদয় থেকে তোমার হৃদয় গেল, ভগবান প্রকাশিত হয় গর্ভে না হৃদয়ে, ভগবান হৃদয়ে আসেন, ভক্তের হৃদয়ে ভগবান আসেন, গর্ভে ভগবান আসে না, ভগবান আসেন হৃদয়ে। তা কেউ পুরুষ হতে পারে, কেউ মহিলা হতে পারে, সবাই সন্তান গর্ভে ধারণ করা সম্ভব নয়, কিন্তু সবার পক্ষে ভগবানকে হৃদয়ে ধারণ করা সম্ভব, তাই কি না? সেই জন্য ভগবানকে ধারণ করতে হয় হৃদয়ে, আর হৃদয়টা যখন কলুষমুক্ত হবে সেই হৃদয়ে ভগবান প্রকাশিত হয়। যেমন ভগবান কৃষ্ণ যখন এসেছেন, তার আগে দেবকীর ছয় সন্তানকে কংস বধ করে দিয়েছে। এই ছয় সন্তানকে, আমাদের ছয়টা রিপু, কাম ক্রোধ লোভ মহ মদ মাৎসর্য, এই ছয়টা রিপুকে বধ করতে হবে। তারপরে বলরাম আসলেন, সেই জায়গাটাকে আরো শুদ্ধ করলেন, তারপরে স্বয়ং কৃষ্ণ আসলেন। তা আমাদের হৃদয়কে, হৃদয়ে যদি আমরা ভগবানকে আনতে চাই, ভগবান আমার হৃদয়ে প্রকটিত হোক, আমরা চাই কি চাই না, কারা কারা চাই, আমরা চাই আমার হৃদয়ে কৃষ্ণ আসুক। আমরা জগন্নাথপুরীতে আছি, রথযাত্রা আগের দিন গুন্ডিচা মন্দির মার্জন হয়। গুন্ডিচা মন্দির মার্জন মানে হচ্ছে হৃদয় মন্দির মার্জন করা, হৃদয় মন্দির মার্জন করা। আর হৃদয়ের যত নোংরা আছে যদি মার্জন করা হয়, তারপর জগন্নাথ সেখানে বসবে। আর হাতে কিছু সমস্যা আছে, এত হাত নাড়াচ্ছেন কেন, কি লাগছে? হ্যাঁ, ভালো লাগছে শিজরে। তা জগন্নাথ মন্দির, যেটা গুন্ডিচা মন্দির, দেখবেন একদিন আগে গুন্ডিচা মার্জন হয়। মার্জনে মহাপ্রভু নিজের হাতে মার্জন করেছে। প্রথমে ঝাড়ু দিয়েছেন, জল দিয়ে ধুয়ে দিয়েছেন, উপরে নিচে পরিষ্কার করেছেন, তারপরে যা দাগ ছিল এরকম ঘষে ঘষে পরিষ্কার করেছেন। গুন্ডিচা মন্দির মার্জন লীলাতে চৈতন্য চরিতামৃতের মধ্য লীলায় আছে। এর বর্ণনা করে ভক্তিসিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ বলছেন, গুন্ডিচা মন্দির মার্জন মানে আমাদের হৃদয়ে মন্দির মার্জন করা। জগন্নাথকে যদি আমরা হৃদয়ে বসাতে চাই, এ মন্দিরটাকে অবশ্যই মার্জন করতে হবে। আর সেই মার্জন কি? প্রথমে যেগুলো ফেলে দেওয়া হলো ভক্তি মুক্তি, তারপরে কাম ক্রোধ, এগুলোকে পরিষ্কার করার পরে যা ছোট ছোট দাগ থাকলো তাকে বলা হয়েছে সূক্ষ্ম মুক্তি লাভের বাসনা। ভগবানের সঙ্গে এক হয়ে যাব এই সূক্ষ্ম বাসনা। অনেকে দেখা যায় সাধু হয়ে গেছে, লাল কাপড় সন্ন্যাস, কিন্তু কি চাইছে? ভগবানের সঙ্গে এক হব। এটা হচ্ছে সূক্ষ্ম বাসনা। সাধু হলেও এই দুরবস্থা মাথায় থাকতে পারে, সেটাকেও মহাপ্রভু নিজের উত্তরীয় দিয়ে সেই সিংহাসনে যত দাগ ছিল সব দাগটাকে মুছিয়ে দিয়েছে। যখন স্বচ্ছ হয়েছে তখন জগন্নাথ বসেছে। তা হৃদয়ে আমরা ভগবানকে আনতে চাই, শুধু বড় বড় মন্দির করলে ভগবান আসবে না, ভগবান আসবে হৃদয়ে। হৃদয়ে কতটা আমি ভগবানের জন্য লালায়িত, ভগবানের সেবার জন্য কতটা উৎকণ্ঠিত, ভগবানের জন্য কত আমি ব্যাকুল, সেবা ছাড়া আমি কত থাকতে পারি না, সেই ভাবটা আমার কত, এর মাধ্যমে ভগবান প্রকাশিত হন। টাকা থাকলে মন্দির করা, আমরা কখনো বলছিলাম আগ্রহ বিগ্রহ গলগ্রহ। অনেক সময় গলগ্রহ, যখন আর টাকা ছিল মন্দির হলো বিগ্রহ হলো, সেবা করার লোক নেই, ভগবান কি দুরবস্থা। এই জন্য ভারতবর্ষে দেখবেন অনেক মন্দির এখনো পড়ে আছে, দেখবেন পরিষ্কার নেই, পরিচ্ছন্ন নেই। তাই ফার্স্টে ভক্ত চাইবে হৃদয়কে শুদ্ধ করা। যখন হৃদয় শুদ্ধ হবে তখন ভগবানের সেবা, অবশ্য বিগ্রহ সেবার মাধ্যমে হৃদয় শুদ্ধ হয়। বিগ্রহ সেবা করতে করতে বিগ্রহের প্রতি আকর্ষণ বাড়বে, কিন্তু বিগ্রহকে নেগলেক্ট করা উচিত নয়। শচী মাতার হৃদয়ে কৃষ্ণ প্রবেশ করল, আর জগন্নাথ মিশ্র দেখছেন সেরকম দিব্য, তাই শচী মাতাকে বলছে নিশ্চয় কোন মহাশয় আবির্ভূত হবে। এত বলি দুহে রহে হরষিত হইয়া, এই আলোচনা করে দুইজন খুব আনন্দে থাকলেন। আর কি করেন? বসে বসে টিভি দেখতেন, যেহেতু গর্ভ সন্তান কাজ নেই, রান্না বান্না করবো না, বসে বসে টিভি। আমাদের গৌরচন্দ্র প্রভু একটা কাহিনী বলছিলেন, বলছেন বিদেশে নাকি এরকম হয়েছে, একটা মাতাজির একটা সন্তান হয়েছে, সন্তান হয়ে কান্না করছে, শুধু কান্না করে, যখন টিভি খুলে দেওয়া হয় তখন কান্না বন্ধ। এক দুই বছরও বয়স হয়েছে কিন্তু সব সময় কান্না করবে, কিন্তু টিভির সামনে নিয়ে গেলে কান্না বন্ধ। ডাক্তারকে দেখেছে, ডাক্তার কোনো রোগ ব্যাধি পায়নি। লাস্টে ডাক্তার অ্যানালাইসিস করেছে, পয়েন্টটা ধরতে পেরেছে, এই গর্ভবতী মা যখন গর্ভে সন্তান ছিল তখন সারা দিন শুধু টিভি দেখত, আবার বিশেষ করে মা আবার দেখতো ব্লু ফিল্ম, আর এইগুলো দেখেই ছেলে আরো বেশি আনন্দ পায়। হ্যাঁ, তা সেই রকম হয়েছে। সন্তান যদি চাই ব্লু ফিল্মের অ্যাক্টর হবে কি বলে, তাহলে টিভি দেখা যেতে পারে। আর কেউ যদি চায় যে না আমার সন্তান সুসন্তান হবে, তাহলে কি করছেন? এটা এত বলি দুয়ে রয়ে হরষিত হইয়া শালগ্রাম সেবা করে বিশেষ করিয়া। এমনি তো শালগ্রাম সেবা করত, সন্তান গর্ভে এসেছে আর বেশি করে শালগ্রাম ভগবানের সেবা করছে, ভগবানের নাম করছে। আমরা বলি সন্তান মাকে খেতে দেয় না, বলে না এই কমপ্লেন সব জায়গায়। আপনি একজন যে কোনো বুড়ো বুড়িকে জিজ্ঞাসা করবেন একটাই কমপ্লেন, ছেলে না দেখে না, কত আদর যত্ন করে মানুষ করেছি দেখে না। আসলে বলবো ছেলের দোষ নয়, মায়ের দোষ। যেমন গাছ সেই রকমই ফল হবে, সেই জন্য মায়েদের ভূমিকা সমাজে সব থেকে বড়। অনেক মায়েরা চায় না আমরা পুরুষের মতন হব, আমরা পুরুষরা চাকরি করে আমি চাকরি করব, পুরুষরা চলে ফেরে আমিও সেই রকম তাদের সঙ্গে তালে তাল মিলিয়ে চলব, আমি কি কম? এরকম স্লোগান ভারতবর্ষে না সারা বিশ্বের একটা স্লোগান, কিন্তু আমরা অনেক সময় বলি। একবার ভক্তিধীর দামোদর মহারাজকে যখন প্রশ্ন করা হয়েছিল, গুরু মহারাজের সন্ন্যাস শিষ্য মনে হয়, তা মহারাজ বলছিলেন আরে মায়েরা বড় কেন হবে, মায়েরা অলরেডি তো বড়। এই জগতের এডুকেশন মিনিস্টার কে, ব্রহ্মাণ্ডের এডুকেশন মিনিস্টার কে, পুরুষ না মহিলা? ফাইন্যান্স মিনিস্টার কে? তারপরে আরেকটু আমার এখন মনে পড়লো, এই জগতে সব থেকে বড় ভক্ত কে, কোন দেহেতে আছেন? নারী দেহেতে আছেন। তাহলে বড়, যদি বড় হতে হবে রাধারানীকে অনুসরণ করুন, লক্ষ্মী দেবী যেভাবে সবাইকে ভরণ পোষণ করছে, সরস্বতী দেবী সবাইকে, তা সবাই অলরেডি তো মায়েরা বড় হয়ে আছে, আর কি বড় দরকার? আসলে কথা হচ্ছে মায়েদের সব থেকে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা। এই জগতে যদি ভালো সন্তান আনতে হয় মায়েদের ভূমিকা এক নাম্বার। মা পারে জগতের কল্যাণ সাধন করতে, আর মা যদি চায় অসুর আনব, যেমন দিতি কি করেছিল কশ্যপের কাছে, যে কোন সময় প্রার্থনা করেছে, সঙ্গ প্রার্থনা, সন্ধ্যাবেলায় কামার্থ হয়ে বলছে না এখনই সঙ্গ দিতে হবে, না এটা ঠিক নয়, তবু কি হলো? তো সব ক্ষেত্রে দেখা যায় নারীদের ভূমিকা সর্বোত্তম। নারীরা যদি উন্নত হয়, ভক্তিভাব থাকে, এবং প্রভুপাদ এক জায়গায় লিখছেন মনে হয়, আমার যেটা মনে পড়ছে কুন্তী দেবীর শিক্ষা আলা আগে একটা গ্রন্থ ছিল, এখনো আছে মনে হয় না, ওই কুন্তী বলছে মায়েরা তাড়াতাড়ি ভক্ত হয়, মায়েদের ভক্তিপথে আসা খুবই সহজ, কারণ মায়েরা ছোটবেলা থেকে সন্তানকে সেবা করছে, তার আগে তো স্বামীর সেবা করছে, সন্তানের সেবা করছে। আর এই ভক্তি জগৎটা কি প্রভু হওয়ার ভাব না সেবক হওয়ার ভাব? তো মায়েরা অলরেডি সেবা করে করে হ্যাবিচুয়েটেড আছে। আমার একটা বিদেশি ভক্ত রাশিয়া থেকে এসেছিল, আমরা প্যান্ডেল বলছে কি বলবো আপনাদের তো এমনি তো 50% সবাই ভক্ত হয়ে গেছে, এইখানে যে মানুষ মায়েদের যে সেবা ভাব দেখি, তে ভক্তি চর্চা করে করে যে সেবা ভাব আসবে, অলরেডি মায়েরা ভক্ত, অনেক বাড়িতে দেখে ভক্ত নয়, কিন্তু তাদের যে সেবা ভাব, এ তো ভক্তির সব গুণ তাদের ভিতরে আছে, তো অলরেডি সব আছে, একটু টাচে আসলেই। সেই জন্য মায়েরা তাড়াতাড়ি ভক্ত হতে পারে, মায়েরা পারে জগতে সুসন্তান দান করতে, মায়েরা পারে পুরুষের সঙ্গে লড়াই না করে সন্তানকে সুন্দর করে ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে, সুন্দর শিক্ষা দানের মাধ্যমে তাকে বড় করতে। একটা কথা আছে না, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। হ্যাঁ, চ্যারিটি যে আপনি যদি কিছু করতে চান আগে পরিবার থেকে শুরু করুন, যদি আপনি ভালো হতে চান আগে পরিবারের সবাইকে ভালোবাসুন। আর যদি কোনো মহিলা সারা দিন পুরুষের সঙ্গে লড়াই করে চাকরি বাকরিতে যায়, আর রাত্রে যখন ফিরে আসে কি হবে, স্বামীর সঙ্গে ঝগড়া ছাড়া আর কি হবে, তুমি কি, আমি কি হনু, আমি কি হনুরে, আমি কি কম আছি, তুমি আছো স্বামী, আমিও তো তোমার মতন হোমড়া চোমড়া কেউ নয়। প্রতিযোগিতা চলে, স্বামী মনে করে পতি পরমেশ্বর যেমন রামচন্দ্রের সেবা করেছিল, সীতা সেবা করার জন্য জঙ্গলে গিয়েছিল, গিয়েছিল না, তা আমি হচ্ছে স্বামী পরমেশ্বর, স্ত্রী সবসময় আমার পাটি বেঁধবে, আমার সেবা করবে পতি পরমেশ্বর। স্বামী চায় রামের মতন সেবা, কিন্তু অ্যাক্টিং করে রাবণের মতো, আর স্ত্রী বলে আমি কি কম, এত সুন্দর দেখতে, সংসারের এত কাজ করি, এত দায়িত্ব পালন করি, আমার প্রতি একটু কেয়ার নেই, আমাকে কোনো রেকগনাইজ নেই, আমাকে দেখতে কি কম, আমি কি কম দায়িত্ব পালন করি, না তুমি সব করো। এই ঝগড়া, দুইজনের ভিতর ঝগড়া কখন হয়, যখন ভক্তি চর্চা থাকে না, তখন কার পাতে বেশি নেব, ও বলবে ওর পাতে বেশি, ও বলবে ওর পাতে বেশি, ওর থালা, এইভাবে টানাটানি হয়। কিন্তু যখন উভয়েই যখন কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়, তখন স্বামীও মনে করে আমি কৃষ্ণের সেবক, আমার স্ত্রীও কৃষ্ণের সেবিকা, আর আমি বৈষ্ণব সেবা করলে ভক্তি লাভ হয়, আমার স্ত্রী একজন বৈষ্ণবী, তাই তার সেবা আমিও করতে পারি। স্ত্রীও মনে করে স্বামীর সেবা করছি, তিনি একজন বৈষ্ণব, তার সেবাতে আমারও ভক্তি লাভ হবে। পরস্পরের ভিতরে আরো সেবা প্রতিযোগিতা চলে, যখন সে চিন্ময় জগতে আসে, ভক্তি জগতে আসে, আমি তো বাইরে বৈষ্ণব পাচ্ছি না, আমি আমার ঘরের বৈষ্ণব সেবা করি, এ মনে করে আমার ঘরের বৈষ্ণব সেবা করি, স্ত্রীও ভাবে স্বামীও ভাবে। আর যখন ভক্ত হয় না, তখন যে যার দিকে শুধু টানাটানি হয়। এই জন্য ভগবত ভজনে উন্নত মানসিকতা আসে, দুইজন মিলে শালগ্রাম সেবা করছে। শালগ্রাম সেবা করে বিশেষ করি, এত বলি দুহে রহে, দুইজনই আনন্দে আছে, দুইজনই শালগ্রামের সেবা করছে। এই জন্য দুইজন যখন ভগবানের সেবায় যুক্ত হয় তখন আনন্দ। যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভাই, চরণ সিধু দেখিয়া গঙ্গা সুকনা সীমা পায়। আমার কিছুদিন আগে পেপারে পড়ছিলাম, এই জন্মাষ্টমী আসছে, এখনো দেখবেন শিশু শিশুমঙ্গল হসপিটাল মনে হয় দেখবেন সিট একটাও খালি নেই। কয়েক বছর আগে রিপোর্টাররা এই রিপোর্ট দিয়েছিল যে এই জন্মাষ্টমী আসছে আর একটাও বেড খালি নেই, কারণ সব মায়েরা চাইছে জন্মাষ্টমীর দিনে মা হব। আগে তো সন্তান স্বাভাবিকভাবে হতো, এখন সন্তান সব অজনি সম্ভাবনা। হ্যাঁ, তাই সেইভাবে ডাক্তারের ই অনুসারে সন্তান হয়, অপারেশন অনুসারে, তা সবাই চায় ওই ডেটে আমার অপারেশন হোক আর সন্তান হোক ওই ডেটে। এর থেকে বোঝা যায় মায়েদের সবারই ইচ্ছা আমার সন্তান কৃষ্ণের মতন সুন্দর হবে, আমার সন্তান কৃষ্ণের মতন বলবান হবে, আমার সন্তান কৃষ্ণের মতন জ্ঞানবান হবে। কিন্তু দুর্ভাগ্যবশত সন্তান চায় কৃষ্ণের মতন, কিন্তু নিজে যশোদা মায়ের মতন মা হতে চায় না, শচী মায়ের মতন মা হতে চায় না। আমরা শ্রীমদ ভাগবতমে দশম স্কন্ধে পড়ছিলাম প্রভুপাদের তাৎপর্য, যেখানে যশোদা মায়ের বর্ণনা দেওয়া হচ্ছে, কিভাবে উনি দধি মন্থন করছেন, কিভাবে ওনার সেই বিভিন্ন ড্রেস কেমন, খোপাতে কি আছে, সব কিছু বর্ণনা করছেন। তখন বলছেন যারা বাৎসল রসের ভক্ত হতে চায় তারা এই যশোদা মায়ের রূপের কথা চিন্তা করা উচিত। সেখানে তাৎপর্য আরো বলছেন যে মায়েরা যশোদা মায়ের পদাঙ্ক অনুসরণ করবে। দেখুন যশোদা মা কত বয়স হয়ে গেছে, দাসদাসী হাজার হাজার দাসদাসী থাকা সত্ত্বেও নিজের হাতে দধি মন্থন করছেন আমার কৃষ্ণ খাবে। আর আমাদের মায়েরা যদি একটু ধনী হয়ে যায় বলো আমি রান্না করব না, গেলে শরীরটা খারাপ হবে বা কালো দাগ পড়ে যাবে শরীরে, কাজের লোক রান্না করুক, না, নিজের ছেলেকে যখন নিজের হাতে, নিজের ভগবানকে যখন নিজের হাতে দেওয়া হয়, কি আনন্দ, নিজের হাতে রান্না। তো যশোদা মা সেই রকম করছে, তাই সেই জন্য মায়েদের সংসারে সব থেকে বড় ভূমিকা। সংসারে বাংলা একটা কথা হয়, সংসার সুখের হয়। সেই জন্য মায়েরা অন্যদিকে চিন্তা না করে কিভাবে ভক্তিময় গৃহ হবে, সন্তান কৃষ্ণ ভাবনায় হবে, সেদিকে চেষ্টা করা উচিত। শাস্ত্রে আর একটা কথা আছে, কঠোর কথা, কি বলছেন, পিতার নশ্বাত, মাতার নশ্বাত, স্বজনের নশ্বাত, গুরুর নশ্বাত, সেই গুরু গুরু নয়, সেই মা মা নয়, সেই বাবা বাবা নয়, যে তাকে কৃষ্ণ ভক্তির পথে অগ্রসর করিয়ে জন্ম মৃত্যুর হাত থেকে রক্ষা করতে না পারে, তাহলে তার বাবা হওয়া সাজে না, মা হওয়া সাজে না। এর থেকে বোঝা যায় যে পিতা মাতার অনেক দায়িত্ব, আস্তে করে কিভাবে সন্তান আস্তে আস্তে কৃষ্ণ ভাবনায় ভাবিত হবে, এটা এই দায়িত্ব পালন করা। হইতে হইতে গর্ভ, হইতে হইতে হইল গর্ভ ত্রয়োদশ মাস, কত মাস, দেড় মাস হয়ে গেল। তথাপি ভূমিষ্ঠ নহে, মিশ্রের হইল ত্রাস, জগন্নাথ মিশ্রের খুব ভয় হয়ে গেল, ১৩ মাস হয়ে গেল তাও সন্তান হচ্ছে না। তখন নীলাম্বর চক্রবর্তীর কাছে গেল। নীলাম্বর চক্রবর্তী বললেন, নীলাম্বর চক্রবর্তী কহিল, গনিয়া এই মাসে পুত্র হবে, শুভক্ষণ পাইয়া, এই মাসেই পুত্র হবে, ১৪৭০ মাস যে ফাল্গুন, পৌর্ণমাসি সন্ধ্যাকালে হইল শুভক্ষণ। ১৪৭০ ফাল্গুনী পূর্ণিমার দিন ঠিক সন্ধ্যাকালে বহু আকাঙ্ক্ষিত শুভোদয়ের উদয় হল। সিংহ রাশি সিংহ লগ্ন উচ্চ রাহুগণ, ষড়বর্গ অষ্টবর্গ সর্বসুলক্ষণ। জ্যোতিষ শাস্ত্র অনুসারে যত ভালো ভালো রাশি হওয়ার কথা, যত লক্ষণ হওয়ার কথা, সব মহাপ্রভুর আবির্ভাবের সময় তারা একত্রিত হল। কোন কোন আচার্যরা বলছেন মহাপ্রভুর সময় না, মহাপ্রভু ভালো তিথিতে আবির্ভূত হলেন, তা নয়, মহাপ্রভু আবির্ভূত হওয়ায় তিথিগুলো সেই সময় এসে তার জীবনকে ধন্য করল। ভালো রাশি সে ভালো হলো মহাপ্রভুর তিথিতে এসে। তাই বলছেন, অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন, সকলঙ্ক চাঁদের আর কি প্রয়োজন, এত জানি রাহু কইল গ্রহণ, কৃষ্ণ কৃষ্ণ হরি নামে ভাসে ত্রিভুবন। আর তখন সেই মহাপ্রভু আবির্ভূত হলেন, সেই সময় চারিদিকে জয় জয় ধ্বনি হলো, সবাই সারা পৃথিবী প্রসন্ন হলো, সবাই হাসতে লাগলো, আনন্দ করতে লাগলো, স্বর্গে দেবতারা নৃত্য করতে লাগলো, বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাতে লাগলেন, স্থাবর জঙ্গম নদী সবাই প্রসন্ন হয়ে গেল। নদিয়া উদয়গিরি পূর্ণচন্দ্র গৌর হরি কৃপা করি হইল উদয়, পাপতম হইল না, ত্রিজগতের উল্লাস জগবরি হরির ধ্বনি হয়। আর সেই সময় আমি বলেছিলাম অদ্বৈত আচার্য আর হরিদাস ঠাকুর নাচতে লাগলেন। সেই কালে নিজালয়ে উঠিয়া অদ্বৈত রায় নৃত্য করে আনন্দের মনে, হরিদাস লইয়া সঙ্গে হুঙ্কার কীর্তন রঙ্গে, কেন নাচে কেহ নাহি জানে, কেন যে নাচছে, আর কি করলেন, বিভিন্ন সামগ্রী নিয়ে সীতা ঠাকুরানী আসলেন, মালিনী দেবী আসলেন, উপঢৌকন দিতে আসলেন। শুধু তারা আসলেন না, ইন্দ্রাণী রুদ্রাণী ব্রহ্মাণী সবাই আসলেন। ইন্দ্রের পত্নী শচী, ব্রহ্মার পত্নী কে, গায়ত্রী বা সরস্বতী, গায়ত্রী তো পরে পরে হয়েছে, গায়ত্রী মন্ত্রের দ্বারা দ্বিতীয় পত্নী হয়েছে সরস্বতী, তারপরে শিবের পত্নী পার্বতী সবাই, শুধু তাই নয় যত দেব দেবতা ব্রহ্মা ইন্দ্র বরুণ চন্দ্র সব দেব দেবতার পত্নীরা, তারা বিভিন্ন করে থালায় করে সব জিনিস নিয়ে আসলেন উপঢৌকন দিতে। আরো আসলেন আচার্য রত্ন শ্রীবাস, হইল মনে সুকুল্লাস, যাই স্নান কইল গঙ্গা জলে, আনন্দে মিম্বল মন করে হরি সংকীর্তন, নানা দান কইল মন বলে। সবার ভিতরে একটা দিব্য আনন্দ, সবাই আনন্দে গঙ্গা স্নান করছে, হরি বল বলছে, নৃত্য করছে, আনন্দ করছে, সারা পৃথিবী আনন্দময় হয়ে উঠল। ব্রাহ্মণ সজ্জন নারী আশেপাশে যত ব্রাহ্মণ ভালো লোকের পত্নী যারা যারা ছিল সবাই নানা দ্রব্য থালি ভরি, ব্রাহ্মণ সজ্জন নারী নানা দ্রব্য থালি ভরি, আইলা সবে কৌতুক লইয়া, যেন কাঁচা সোনা দূতি দেখি বালকের মূর্তি, আশীর্বাদ করে মুখ পাইয়া, বিভিন্ন থালায় ভরে বিভিন্ন জিনিস নিয়ে আসলেন, আশীর্বাদ করলেন। আর কারা কারা আসলেন? সাবিত্রী, গৌরী, সরস্বতী, শচী, রম্ভা, অরুন্ধতী, আর যত দেবনারীগণ, নানা দ্রব্যে পাত্র ভরি, ব্রাহ্মণীর বেশ ধরি, আসি সবে করে দর্শন। পাত্রতে বিভিন্ন প্রকার সুন্দর সামগ্রী নিয়ে এসে ব্রাহ্মণীর বেশ ধারণ করে সবাই আসছে। আর অন্তরিক্ষে দেবগণ, গন্ধর্ব, সিদ্ধগণ স্তুতি নৃত্য করে বাদ্য গীত, নর্তক বাদক ভাগ নবদ্বীপে যার নাট, সবে নাচে নাচে পাইয়া প্রীত। যত বাড় ছিল বাদক ছিল সব বাজাতে লাগলেন, নাচতে লাগলেন, নৃত্যকারা নাচতে কর লাগলেন। আর বিভিন্ন দেব দেবতারা আসছে, কেবা আসে, কেবা যায়, কেবা নাচে, কেবা গায়, সম্বরিতে নারে কারো ভোগ বল, খণ্ডিলেক দুঃখ শোক, প্রমোদিত লোক মিশ্র হইলা আনন্দে বিম্বল। আচার্য রত্ন শ্রীবাস জগন্নাথ মিশ্র পাস আসি তারে করে সাবধান, করাইল যত কর্ম যে আছিল বিধি ধর্ম, তবে মিশ্র করে নানা দান। চন্দ্রশেখর আচার্য আসলেন, শ্রীবাস ঠাকুর আসলেন জগন্নাথ মিশ্রের পাশে, সে জন্ম ক্রিয়া যা করলেন, যত যৌতুক পেলেন সব ব্রাহ্মণকে দান করলেন, যারা নাচলেন, যারা গান গাইলেন, সবার দান দিয়ে তাদের সবার মন জয় করলেন। শ্রীবাসের ব্রাহ্মণী নাম তার মালিনী, আচার্য রত্নের পত্নী সঙ্গে, সিন্দুর হরিদ্রা তৈল খই কলা, নারী কেল দিয়া পুজে নারীগণ সঙ্গে। আরো আসলেন অদ্বৈত আচার্য ভার্যা জগৎপুতিচার্যা, নাম তার সীতা ঠাকুরানী, আচার্যের আজ্ঞা পাইয়া গেলা উপহার লইয়া, দেখিতে বালক শিরোমণি, সবাই বাটাতে করে সব আসছে। কি কি নিয়ে আসলেন? সুবর্ণের কড়ি বাউলি, রজত মুদ্রা পাশলি, সুবর্ণের অঙ্গদ কঙ্কন, দুবাহুতে দিব্য শঙ্খ, রজতের মলবন্ধ, স্বর্ণ মুদ্রা নানা হারগণ, সোনা দানা সব মণি। তিনি হাতের বালা, অঙ্গদ, কঙ্কন, গলার হার আদি সোনার অলঙ্কার, পাশুলি ও মলমঙ্ক আদি রূপার অলঙ্কার নিয়ে এসেছিলেন, সব দান করার জন্য এসেছে। বাঘের নখ সোনার বাঁধানো, ব্যাঘ্র নখ হেম যদি, কোটিপট্ট সূত্র ডরি, হস্তপদের যত আভরণ, চিত্রবর্ণ পট্ট শাড়ি, বুনিফত পট্ট শাড়ি, স্বর্ণরূপ মুদ্রার সব দান করলেন। তারপরে দুব্বা ধান দিয়ে মাথায় আশীর্বাদ করলেন। এখনো দেখা যায় কোন ছেলের জন্মদিনে ধান দুব্বা রাখা হয় তার মাথায়, সাধুরা দিয়ে আশীর্বাদ করে। দুর্বাধান্য গোচারণ হরিদ্রা কুম্পন চন্দ্র মঙ্গল দরে পাত্র ভরিয়া, বস্ত্রগুপ্ত দোলা চড়ি সঙ্গে লইয়া, দাসী চেড়ি বস্ত্রালঙ্কর পেটারি ভরিয়া, বিভিন্ন ভক্তদ্রব্য, বিভিন্ন ভক্তরা আসছেন ভক্তদ্রব্য নিয়ে, উপহার নিয়ে সব দান করছেন। আর নাম লাগলেন দুর্বাধান্য দিল শীর্ষে, কইল বহু শীর্ষে চিরজীব হয় হও দুই ভাই, আর ডাকিনী সাকিনী হইতে শঙ্কা উপজিল মনে, দরে নাম থইল নিমাই, নিমাই রাখলেন কারণ ডাকিনী সাকিনী। এরপরে নীলাম্বর চক্রবর্তী আসলেন, কষ্টি গণনা করলেন, বললেন মহাপুরুষের চিহ্ন সব আছে, যিনি হচ্ছেন মহাপুরুষ শচীর কৃপা করে শচীর ঘরে জন্মগ্রহণ করেছেন, গৌরপ্রভু দয়াময় তার হয়েন সদায় সেই পায় তাহার চরণ। এখানে সুন্দর যে শ্লোকটা আমরা অনেকবার বলি, পাইয়া মানুষ জন্ম যেনা শোনে গৌর গুণ হেন জন্ম তার ব্যর্থ হইল, পাইয়া অমৃত ধ্বনি পিয়ে বিষ গর্ত পানি জন্মি আসে কেন নাহি মইল। এভাবে চৈতন্য মহাপ্রভুর জন্মলীলা সুন্দর করে বর্ণনা আছে। লাস্টে বলছেন শ্রী চৈতন্য নিত্যানন্দ আচার্য অদ্বৈত চন্দ্র স্বরূপ রূপ রঘুনাথ দাস ইয়া সবার শ্রীচরণ শিরে বন্দি নিজধন জন্মলীলা গাইল কৃষ্ণদাস, কৃষ্ণদাস গোস্বামী তিনি এই জন্মলীলা গাইলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি অনেকটা কিছু শর্টে বললাম, চ্যাপ্টার বড় নাই তো ভাবটা বড়, ভগবান আসবে তো। কারো কোনো প্রশ্ন? এক মিনিট দুই মিনিট তারপরে আমরা নারদ মনি হচ্ছে শ্রীবাস ঠাকুর। আগের লীলা শ্রীবাস রূপে সেবা করেছেন, এখানে ভক্ত রূপে শ্রীবাস রূপ ধারণ করলেন। আগে আগে যারা যারা ছিল সবাই এসেছে, ব্রহ্মাও এসেছে, নারদ মুনি এসেছেন, সবাই
এসেছেন।
আগের লীলা তো রাধারানী নারী দেহ ছিল, এই লীলায় পুরুষ দেহ। যখন যে লীলার দরকার হয় মহাপ্রভুর লীলায়, যেটা পুষ্টি সাধনের জন্য যা দরকার হয় সেটাই করতে হয়। প্রভু হরে কৃষ্ণ, প্রশ্ন হচ্ছে মাইকে। হ্যাঁ এই বিশ্বরূপ আর নিত্যানন্দ একই তত্ত্ব। আচার্যদের বর্ণনা অনুসারে বিশ্বরূপ দেহ ত্যাগ করেছেন, কিন্তু উনি নিত্যানন্দের শরীরে প্রবেশ করেছেন। নিত্যানন্দ যে তত্ত্ব, বিশ্বরূপও সেই তত্ত্ব। এবং শচী মাতা দেখছেন আমার যেন বিশ্বরূপ এসেছে, বিশ্বরূপের মতন উনি দেখতেন, বড় ভাই রূপে মহাপ্রভু দেখতেন। আর তত্ত্বগতটাও তাই, যেমন সব যেরকম কৃষ্ণ থেকে অন্যান্য অবতার এসেছেন তার শরীরে আবার প্রবেশ করতে পারে, ঠিক সেরকম বিশ্বরূপ সেই বলরাম তত্ত্ব হতে পারে অংশ, কিন্তু বলরাম তত্ত্ব, কিন্তু এক হয়েছেন নিত্যানন্দ রূপে। যখন বল বিশ্বরূপ এবং পুরো সেখানে বলরাম, স্বয়ং বলরাম হয়েছে। এখন মানুষ হয় বিশ্বরূপ হতে পারে অংশ প্রকাশ, কিন্তু নিত্যানন্দের না সন্ন্যাস নেওয়ার পরে হয়েছে। হ্যাঁ ঠিক আছে,
থাকার তারই নিত্যানন্দ জানবো।
হ্যাঁ, যেরকম কৃষ্ণ আর বলরাম দুইজনই তো ভগবান, শুধু দেহটা আলাদা, এটাই বলা হচ্ছে। আমরা আলোচনা করেছি প্রকাশ আর বিলাস, বিলাস মানে কি, একই ভগবান কিন্তু কালারটা আলাদা, রূপটা আলাদা। কৃষ্ণ আর বলরাম একই, কিন্তু বলরামের রূপ আলাদা, কৃষ্ণের রূপ আলাদা, এই জন্য তাকে বলা হয় বিলাস। আর একই কৃষ্ণ যখন আলাদা আলাদা, যখন প্রকাশ, তাই এটাই সিদ্ধান্ত। অ্যাকচুয়ালি দুটো জিনিস, মহাপ্রভু এনেছেন মানে মহাপ্রভু প্রকাশ করেছেন। এই যে কলি সন্তানের উপনিষদে যে হরে কৃষ্ণ মহামন্ত্র, এটা ছিল তো, এটা তো 5000 বছর আগেই, যেখানে বলা আছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ইতি ষোড়শক নাম নাম কলি কলম সুনাশনম, এই কথাটা লেখা আছে 5000 বছর আগে। মহাপ্রভু 500 বছর আগে এসেছে, তার এত আগে তো ছিল, অত হরিনাম ছিল, কিন্তু এইরকম মহাপ্রভুর মতন কেউ এটা বিতরণ করেননি, কেউ প্রচার করেননি। মহাপ্রভু এসে এই প্রেমটাকে নামের মাধ্যমে জগতে প্রচার করেছে। হ্যাঁ, যেমন প্রভুপাদ পাশ্চাত্য দেশে প্রচার করেছেন আগে। বিষ্ণুপ্রিয়া লক্ষ্মী দেবী হচ্ছে শ্রী শক্তি ভূ শক্তি, এবং গদাধর হচ্ছে আল্লাদিনী শক্তি। ভগবানের অনন্ত শক্তি আছে, ভূ শক্তির আলাদা কাজ, শ্রী শক্তির আলাদা কাজ। তা এই বিষ্ণুপ্রিয়া হচ্ছে যেমন রাধারানী থেকে, আমরা আলোচনা করেছি মহিষীরা রাধারানী থেকে এসছে, ও শক্তি। তারপরে লক্ষ্মী দেবীরা ও রাধারানীর শক্তি, রাধারানী থেকে এসেছে শক্তি। ঠিক সেরকম বিষ্ণুপ্রিয়াও হচ্ছে কৃষ্ণের শক্তি, লক্ষ্মীপ্রিয়াও কৃষ্ণের শক্তি, কিন্তু মূল হচ্ছে রাধারানী, আর যিনি হচ্ছে গদাধর রূপে এসেছেন। আরো বলা যায় রামলীলায় কি নাম, যে মায়াসীতা, মায়াসীতা কে রাবণের কাছে গিয়েছেন, রাবণ অত্যাচার করেছে, আসল সীতা তো অগ্নির ভিতরে ছিল, তারপরে আবার আসল সীতা অগ্নি থেকে রামচন্দ্র নিলেন। সীতামা বললেন এই বেদবতী, যে আগের জন্মে বেদবতী ছিল, যে বিষ্ণুকে পতি রূপে লাভ করতে চেয়েছিল, রাবণ তাকে স্পর্শ করাতে সে নিজের আগুনে পুড়ে যায়, পরে এই মায়া সীতা রূপে সে প্রকট হয়। তা মায়া সীতা রূপে রাবণের অনেক অত্যাচার সহ্য করেছেন, তখন এই সীতামা বলেছেন এই মায়া সীতা যে আগে জন্মে বেদবতী, সে তো অনেক সেবা করেছে, প্রভু তাকে কৃপা করুন। বলছে এই লীলায় হবে না, আমি যখন দুটো লীলা বললেন, যে আমি কলিযুগে, আমি যখন তিরুপতি বালাজি রূপে আসব, তখন এ হবে পদ্মাবতী, পদ্মাবতী, তা পদ্মাবতী রূপে সেই রাজার কন্যা রূপে বেদবতী সঙ্গ লাভ করেন। এবং গুরু মহারাজ বলছেন এই বেদবতী পরে কি বিষ্ণুপ্রিয়া না লক্ষ্মীপ্রিয়া, লক্ষ্মীপ্রিয়া রূপে এসেছে, লক্ষ্মীপ্রিয়া বা বিষ্ণুপ্রিয়ার কেউ একজন, দুইজন লক্ষ্মীপ্রিয়া রূপে এসেছে। তাই এইভাবে তারা শক্তি, কিন্তু অরিজিনাল যে রাধারানী তিনি হচ্ছেন গদাধর রূপে। আর আর কারো প্রশ্ন?
গোপীরা যখন গোপী যাচ্ছিল, কৃষ্ণ যখন থেকে চলে গেছিলেন, তখন গোপীরা কৃষ্ণ ভিড় হয়ে এই হরিনাম সংকীর্তন করছে। মহারাজের একটা
হরি নাম মানে হরির নাম, সেটা হরে কৃষ্ণ মহামন্ত্র হতে পারে বা গোবিন্দের নাম হতে পারে। গোপী গীত যার উদ্দেশ্যে তার গান গাওয়া, যেমন গোবিন্দ মুকুন্দ মাধব মধুসূদন, যা হতে পারে। মাতাজিদের কারো প্রশ্ন?
সঠিক সমাধানটা কি ধরনের হওয়া উচিত? আমাদের হঠাৎ কারো স্ত্রী চাকরি করে, মেয়ে চাকরি করে, বৌমা চাকরি করে, নিজেও করি, তাহলে সেক্ষেত্রে কি করবো? ঠিক সঠিক গাইডলাইন
হচ্ছে ব্যক্তিবিশেষে আলাদা আলাদা হয়। কারো জন্য 10 টাকা অনেক বেশি, কারো জন্য 500 টাকা দরকার আছে। এখন দুটো জিনিস বিচার্য বিষয়ে আমরা বেসিক জিনিস বলতে পারি, কাউকে বলতে পারি এটা করা উচিত না, ওটা করা উচিত না, কিন্তু বেসিক জিনিস বলতে পারি এবং নিজেকে সেটার সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে যে সেই কথার সঙ্গে আমি আমার পরিবারটা কতটা। সেটা হচ্ছে এই পুণ্ডরীক বিদ্যানিধি বিরাট ঐশ্বর্যের অধিকারী ছিলেন, কিন্তু ভিতরে তার তীব্র বৈরাগ্য ছিল, বাহ্যিক ঐশ্বর্য তাকে প্রভাবিত করেনি, এ একটা জিনিস। আবার সেম টাইম শ্রীধর তার কিছুই নেই, সেখানে সে বৈরাগ্যবান। তা বৈষ্ণবদের অর্থ থাকলেও ঝামেলা নেই, না থাকলেও ঝামেলা নেই, কিন্তু অর্থ নেই, অর্থের জন্য রাত দিন চিন্তা করলাম সেটা নয়, সহজভাবে এসে যাচ্ছে, ঠিক আছে, অ্যাকসেপ্টেবল। অর্থ নেই, অর্থের জন্য রাত দিন ভজন বাদ দিয়ে চেষ্টা, সেটা ঠিক নয়। দেখতে হবে কতটা আমার পক্ষে ভজনের অনুকূল থাকছে, তত পর্যন্ত আমরা করতে পারি। কারোর জন্য কোটি কোটি টাকা ইনকাম করাও তার ভজনের প্রতিকূল নেই। আবার কেউ যদি একটা কি বলে মোবাইল পাবে, তাতেই তার ভজন ছুটে যাবে। আমরা দেখেছি অনেক ব্রহ্মচারীর টাচ স্ক্রিন মোবাইল পেয়েছে আর মন্দির ছেড়ে পালিয়ে গেছে, কেন? এত তার প্রতি আসক্ত, এত কিছু দেখতে দেখতে ছেড়ে চলে। এখন কার পক্ষে কতটা গ্রহণযোগ্য সেটা আর কি বেশি নেব, ঠিক
আছে।
না, আমি বুঝাতে পারলাম, যেটা আমি কনক্লুশন হচ্ছে এই, প্রত্যেকের অবস্থা অনুসারে বিচার্য বিষয়ে ভজনটা কত অনুকূল, এটা করে আমি ভজনটাকে ঠিক রাখতে পারছি, ঠিক আছে, আর দেখছি ভজনের প্রতিকূল হচ্ছে, তখন সেটা ত্যাগ। সেটা
বর্তমান সমাজে যে অবক্ষয় শুরু হয়েছে, গুরুজনদের ছেলে মেয়েরা দেখছে না, অথচ এর আগে দেখা যাচ্ছে তারা যতই গরিব হোক আর ধনী হোক বাবা মাদের তারা দেখতেন, কিন্তু বর্তমানে সে দেখা যাচ্ছে না।
আসলে আমরা বেসিক জিনিস সমাজে যেটা হয়, আমরা দিব্য জ্ঞান তো দূরের কথা, ছেলে মেয়েদের কাণ্ড জ্ঞান পর্যন্ত আমরা দিতে পারি না। আমাদের যে শিক্ষা ব্যবস্থা, আমাদের যে পরিবেশ, আমাদের যে সেখানে দিব্য জ্ঞান তো দূরের কথা, শিক্ষা কেন্দ্র থেকে আমরা কাণ্ড জ্ঞান পর্যন্ত পাই না। কয়েকজন শিক্ষক আমার কাছে দুঃখ করেছে, নিজের ছেলেকে তারা এখন চাইছে, নিজে শিক্ষক বলছে শিক্ষা কেন্দ্র যা হয়েছে, একটু ছেলেরা বড় হলেই মোবাইল, বিড়ি, সিগারেট, মানে এত জঘন্য পরিবেশ যেখানে শিক্ষা ব্যবস্থার এত অবক্ষয়, আর সেটা সবার জীবনকে এফেক্ট করছে। এই অবস্থায় খুবই খারাপ অবস্থা, কারণ চেষ্টা করলেও কিছু করার নেই, এরকম একটা অবস্থায় আমরা পড়েছি। আমরা যদি চিন্তা করি যে ছেলেকে মানুষ করব, কিন্তু উপায়ও নেই, এরকম অবস্থা যে ছেলেকে সত্যিকারের, কারণ সেরকম স্ট্রাকচারও এমন সরকার থেকে এমন তারা যেটা ভাবে, কিন্তু ইসকন বড় সোসাইটি হলেও সব ক্ষেত্রে এখনো অনেক ছোট, কারণ অনেক দিকটা ইসকন এখনো মেকআপ করতে পারেনি। শ্রীল প্রভুপাদ কোথাও বলেছেন, কোথাও না, আমার কাছে রেফারেন্স আছে, আমরা জিবিসি কলেজে সেখানে প্রভুপাদ এক জায়গায় লিখছেন, শুনলে খুব খারাপ লাগবে, কি তিনি লিখেছেন, হয়তো লেখেননি, হয়তো পার্সোনাল কনভারসেশন সেখানে বলেছেন, যার তো ওপেনলি বলা যাবে না, বলেছেন এই বর্তমান শিক্ষা কেন্দ্র হচ্ছে একটা শাটার হাউস, কি বলে, কসাইখানা, কসাইখানা, যেখানে ছেলেদের বাধ্য হয়ে দিতে হয়, আর ছেলেরা সেখানে যে পুরো জবাই হয়ে যায়। এখন উপায় নেই ভালো শিক্ষা কেন্দ্র, কারণ যখন থেকে ব্রিটিশরা এসেছে এই শিক্ষার উপরে আঘাত হেনেছে। শিক্ষা আগে ছিল বৈদিক শিক্ষা, হ্যাঁ আমরা অনেক সময় এই শ্লোক বলি যে প্রভাতে কর দর্শনম, যে শ্লোক আছে, হ্যাঁ, করাগ্রে বসতি লক্ষ্মী, কর মূলে সরস্বতী, কর মধ্যে চ গোবিন্দ, প্রভাতে কর দর্শনম। তো সকালে এখন চেঞ্জ হয়ে গেছে, ছেলেরা এখন কি বলে, আগে সে বৈদিক শ্লোক না বলে এখন বলে, হ্যাঁ, করাগ্রে বসতি ফোনম, করমূলে ফেসবুকম, কর মধ্যে হোয়াটসঅ্যাপম, প্রভাতে মোবাইল দর্শনম। এইভাবে চারিদিক থেকে যে আমাদের আটকে দিয়েছে, খুব দুরবস্থা, চিন্তা করলে সামাজিক খুবই অবক্ষয়, সেখানে কি আর করা যেতে পারে। আমরা সামগ্রিক সমাজকে পরিবর্তন এক মুহূর্তে সম্ভব নয়, এইটার অবস্থায় যারা ভক্ত আমাদের এইটা নিয়েই ঠিক থাকতে হবে, চাচা আপন প্রাণ সব ধুলির সাথে চলে যাক, কিন্তু অন্তত আমি যেন বেঁচে থাকি এমন একটা, কেন হরি ভজনের মাধ্যমে ছেলে দেখবে না, আপনি ভক্ত হন আর অভক্ত হন কনফার্ম করে রাখুন, হ্যাঁ, আপনি শিক্ষিত ছেলে হোক অশিক্ষিত ছেলে হোক কেউ ধারে কাছে আসবে না, কনফার্ম করে রাখুন, কিন্তু কেউ যদি রক্ষা করে, রাখে কৃষ্ণ মারে কে, এটাই আমাদের শুধু একটা আশার আলো, এই ভগবানকে ধরে থাকুন, ভগবান যা করবে, ভগবান ভরসা, বাহ্যিক চিন্তা করতে গেলে মাথা পুরো খারাপ হয়ে যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। আমরা গুরু মহারাজের উদ্দেশ্যে করব তো, ঠিক আছে, ধন্যবাদ আপনাদের। আবার আজকের ভিতরে আমি চাইছি আপনারা যারা মার্কেটিং করতে চান, কিছু মনে করবেন না।